मुकम कर के बाद अलम पंग लंघर से विरिंगत के बाद अमहम बंदे परमानंद माधव सुगुरु जनतरणम श्री चैतन्यश्वरम नमो विष्णु पदा चक्ष पुष्पा भूतले श्रीमद जय पदक तो राधारानी शुभ आविर्भाव उपलक्ष्य हमारा श्रीमती राधारानी कथा आलोचना करछी। आज के सकाले हमें आलोचना कर लम যে রাধারানী শ্রীমতী রাধারানী একজন সাধারণ মহিলা বাড়ির নারী নন, তিনি কিভাবে ভগবানের বিশেষ আল্লাহদের শক্তির মূর্ত বিগ্রহ এবং তার শ্রেষ্ঠতা, তিনি কিভাবে ভগবান কৃষ্ণকে আনন্দ প্রদান করেন, তার মধ্যে এরকম শক্তি আছে তিনি ভগবানকে মোহিত করতে পারেন। তো এখন আমরা আলোচনা করব কৃষ্ণের প্রতি রাধারানীর প্রেমের মহিমা। তো কেননা সারা জগৎ এই বিষয় নিয়ে অত্যন্ত বিভ্রান্ত, এটা জাগতিক দৃষ্টিভঙ্গিতে মানুষেরা সেই ভগবান কৃষ্ণের প্রতি রাধারানী বা গোপীদের প্রেম ভালোবাসাকে দেখে। কৃষ্ণ শ্রীমতী রাধারানীর মধ্যে যে বিশুদ্ধ প্রেমময় সম্পর্ক, সেই সম্পর্ক বিষয়ে সাধারণ মানুষ অবগত নয়, জানে না। কৃষ্ণের সঙ্গে রাধারানীর প্রেমবিলাস এই জড়জাগতিক প্রেমবিলাস নয়, কৃষ্ণের প্রতি রাধারানীর প্রেমের যে শুদ্ধ রূপ, শুদ্ধ স্বরূপ, এই প্রেমের স্বরূপ জানতে হবে। তো কৃষ্ণের প্রতি রাধারানীর প্রেমের কথা জানার পূর্বে প্রেম শব্দটিকে জানতে হবে। এই জড়জগতে আমাদের পরস্পর মধ্যে ভালোবাসাকে এই প্রেম বলে আমরা আখ্যায়িত করে থাকি। কেউ কাউকে ভালোবাসলে বলে সেটাকে প্রেম করে, কিন্তু প্রেম একটা এরকম বস্তু যেই শব্দ এই জড় জগতে ব্যবহারের যোগ্য নয়। প্রেম হচ্ছে অত্যন্ত উন্নত বিষয়। এই প্রেম শব্দটি একমাত্র ভগবান সঙ্গে জীবের সেই অনাবিল প্রেমময় সম্পর্ককে প্রেম বলা হয়। এই জড় জগতে একজন আরেকজনকে প্রেম করতে পারে না, শুধু ভগবান সঙ্গে আমরা প্রেম করতে পারি। জড় জগতে একজনের ভালোবাসা আরেকজনের প্রতি যে রয়েছে তাকে প্রেম বলে না, তাকে বলে কাম। ভগবত রাজ্যে জীবের সঙ্গে ভগবানের যে শুদ্ধ অনাবিল প্রেম তার একটা বিকৃত প্রতিফলন এই জড় জগতে প্রতিফলিত হয়, তাকে বলে কাম। তো সেই জন্য বলা হচ্ছে এই প্রেমের ডেফিনেশন যে বলা হচ্ছে যে আত্মেন্দ্রিয় প্রতিবাংশা তারে বলি ক্রাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাংশা ধরে প্রেম নাম। কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতি বিধান করা, সেই জগতে ভালোবাসা এটা সাধারণ প্রবৃত্তি। প্রতিটি মানুষ কি পশু পাখি কীটপতঙ্গের মধ্যে পরস্পর ভালোবাসা রয়েছে। তো কেন আমরা পরস্পরকে ভালোবাসি? কেন এই ভালোবাসার প্রবণতা জীবের স্বরূপে রয়েছে, জীবের স্বরূপ ভালোবাসায় প্রবণতা রয়েছে। কিন্তু এই ভালোবাসাটা যিনি ভগবান প্রতি প্রয়োগ করে তাকে বলে প্রেম। আর ভগবানকে বাদ দিয়ে এই জড় জগতে আমাদের ছেলে মেয়ে ভাই বন্ধু বউ বাবা মার প্রতি সেই ভালোবাসা যখন আমরা প্রয়োগ করি তাকে বলে কাম। কেননা এই জড় জগতে আমাদের যে সম্পর্ক, এই ভালোবাসা সম্পর্ক, এটা কেন কাম? না, এই ভালোবাসার পিছনে একমাত্র উদ্দেশ্য রয়েছে কেন আত্মন্দ্রিয় প্রীতি। আমাদের এই ইন্দ্রিয় প্রীতি বিধান একমাত্র উদ্দেশ্য। কিন্তু ব্রজগোপিকারা ভগবানের প্রতি তাদের যে প্রেম ভালোবাসা ছিল তার মধ্যে কোনো কামের গন্ধ ছিল না। সেজন্য বলা হচ্ছে বিশুদ্ধ নির্মল প্রেম কবু নহে কাম, ব্রজগোপিকা দে যে ভালোবাসা বিশুদ্ধ নির্বল প্রেম, গোপীগণের প্রেমের রূঢ় ভাবনা, এর প্রভুপাদ রূঢ় ভাব মানে বলছেন তাদের আবেগ, এই কৃষ্ণের প্রতি গোপিকাদের প্রেম একটা অপ্রাকৃত প্রেম, এই জড়জাগতিক প্রেম নয়। তা অপ্রাকৃত কেন? না, এই প্রেম ভালোবাসার মধ্যে ব্রজগোপিকারা নিজের ইন্দ্রিয় প্রীতিবিধান চাইতেন না, তারা চাইতেন কৃষ্ণেরই প্রীতিবিধান হোক। তাদের ভালোবাসা এরকম ছিল, যেরকম আমরা দেখতে পাচ্ছি ব্রজগোপিকারা যখন নারদ মুনি কৃষ্ণের কাছে গিয়েছেন কে তোমার শ্রেষ্ঠ ভক্ত, তখন কৃষ্ণ বলছেন তুমি গিয়ে আমারকে আমার ভক্ত যাকে মনে করো তাকে বলো যে আমার মাথা ব্যথা করছে, জ্বর হয়েছে, আমার ভক্তের চরণ ধুলে মাথায় দিলে আমার জ্বর ভালো হবে। তখন নারদ মুনি ব্রহ্মা শিব সবার কাছে গিয়েছেন, তারা বড় ভক্ত ভগবানের, তারা যখন শুনেছে যে নারদ মুনি তাদের চরণ ধুলে নিয়ে কৃষ্ণের মাথা দেবে, তখন তারা বলছে না না তুই মূর্খ নাকি, আরে আমাদের চরণ ধুলে তুমি জানো কৃষ্ণ পরম ব্রহ্ম, আমাদের চরণ ধুলে আমাদের কি গতি হবে, আমরা তো নরকে যাব, তারা নরকে যাবে চিন্তা করছে, সে কৃষ্ণ মাথা ব্যথায় মরুক আমাদের চিন্তা নেই, কিন্তু আমি নরকে যাব না। আমাদের জগতের এইরকমের ওদের ভক্তি প্রেম এইরকম ছিল, কিন্তু যখন তিনি ফেরে গেছেন কৃষ্ণ বলবে না কেউ তো তার চরণ ধুলে যেতে চায় না, তোর কৃষ্ণ বলছে ব্রজে যা, ব্রজগোপিকাদেরকে বলো আমার এই কথা। তো নারদ মুনি যখন ব্রজে গিয়েছেন তখন ব্রজবাসীরা তো এই অপেক্ষায় রয়েছেন কৃষ্ণ চলে গেলেও তারা জীবনকে উৎসর্গ করত কৃষ্ণের বিরহ অসহ্যের দরুন, কিন্তু কখন কখন নারদ মুনি যেরকম উদ্ধব এসেছিলেন, নারদ মুনি ইত্যাদি এসে এই কৃষ্ণের একটু ভালো মন্দ খবর দিতেন, তো সেইটা শুনে তারা জীবন ধারণ করে থাকে। তো নারদ মুনি যখন এসছেন সমস্ত ব্রজগোপিকা ছেড়ে গেছেন, ও আমাদের কৃষ্ণ কেমন আছে, জ্বরকায় সব কেমন আছে, ও জ্বরকায় সব ভালো, কৃষ্ণের জ্বর আর মাথা ব্যথা আছে, ও সাথে নাকি, মানে কৃষ্ণের জ্বর মাথা ব্যথা নিজের জ্বর আর মাথা ব্যথা আরো বেশি কষ্ট ব্রজগোপিকাদের জন্য, কৃষ্ণের বিরহ তাদের অত জ্বলাময় অত কষ্ট, তারপরে কৃষ্ণের এই যন্ত্রণা, কৃষ্ণ থেকে তারা নিজেকে অত অভিন্ন, কৃষ্ণ যেরকম বলছে ব্রজগোপিকা আমার জীবনস্বরূপ, ব্রজগোপিকার কৃষ্ণের জীবনস্বরূপ গ্রহণ করেছে, সে কি করে কৃষ্ণের এই অসুস্থতা দূরীভূত হবে, আর তোমাদের চরণ ভুলে যদি দাও কৃষ্ণ মাথায় লাগাবে তাহলে তার জ্বর ভালো হয়ে যাবে। তুমি ব্রজগোপিকারা কোনো কিছু বিচার না করে তাদের পায়ে যত ধুলো ছিল সব কুড়ে তা পুটলি করে নারদ মুনিকে দেখেন তো এক্ষুনি গিয়ে কৃষ্ণের কাছে চলে যা। তো কৃষ্ণ দেখে অবাক, তো কৃষ্ণ বলছে আরে সত্যি তোমার গ্রামের গোয়ালুনি, তোমরা জানো কৃষ্ণ কে, আরে ব্রহ্মা শিব তারা সাহস করছে না তাদের চরণ ধুলে দেওয়ার জন্য, আর তোমরা অত মূর্খ তোমার চরণ ধুলে তো কৃষ্ণের মাথায় লাগাবার জন্য, তোমরা জানো কৃষ্ণ কে, কে কৃষ্ণ, আরে কৃষ্ণ পরম ব্রহ্ম ভগবান, তোমাদের চরণ ধুলে ওদের মাথায় লাগলে তোমার কি গতি হবে, ব্রহ্মা শিব ভয় পাচ্ছে তারা নরকে যাবে, তোমরা কি সাহস করো চরণ ধুলে দিচ্ছ। আর যখন ব্রজগোপিকারা একটা শুনতে পেরেছে যে তাদের চরণ ধুলে কৃষ্ণ মাথায় দিলে তার নরকে যাবে, তো তার আনন্দে না তাহা কি সৌভাগ্য, আমরা নরকে যেতে পারবো, কারা আমাদের তো এরকম আনন্দে নাচবে, আমরা নরকে যেতে পারবো সেটা সৌভাগ্য হবে না। ব্রজগোপিকা নরকে যেতে চায় কেন না, কৃষ্ণের কৃষ্ণ সুস্থ হবে, কৃষ্ণের শরীর ভালো হবে, তারা নিজের সুখ চায় না, নিজের সুখ দেখে না, তারা নিজেকে সাজাতেন, কাপড় পরতেন, অলঙ্কারে সাজাতেন, কেন না কৃষ্ণ দেখে আমাদেরকে আনন্দ পাবে। ব্রজগোপিকার কৃষ্ণদের আনন্দ কিরকম ছিল না, এরা সুন্দর কি সাজাতেন যে আমাদের মুখমণ্ডলে কৃষ্ণ আনন্দ পাবে, আর ব্রজগোপিকাদেরকে দেখে কৃষ্ণ আনন্দ পেতেন, কৃষ্ণের আনন্দ দেখে ব্রজগোপিকাদের সৌন্দর্য আরো বাড়ত, ও কৃষ্ণ আনন্দ পাচ্ছে। আর ব্রজপ্রকৃতের সৌন্দর্য বাড়তে কৃষ্ণের আনন্দ আরো বাড়ত, কৃষ্ণের আনন্দ বাড়লে ব্রজপ্রকৃতির সৌন্দর্য আরো বাড়ত। এইরকম সবসময় ব্রজপ্রকৃতা কৃষ্ণের মধ্যে প্রতিযোগিতা চলছে, ব্রজপ্রকৃতের প্রেম বাড়ছে আর কৃষ্ণের আর আনন্দ বাড়ছে। তো এইটা এই জগতে হয় না, এই জগতের প্রেম এইরকম নয়। তাই এখানে বলা আছে বিশুদ্ধ নির্মল প্রেম কভু নহে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ, লহ আর হেম দেশে স্বরূপে বিলক্ষণ, লোহা আর সোনা দুটো ধাতু, দুটো ধাতু হলেও স্বরূপে বিরাট পার্থক্য রয়েছে। কাম আর প্রেম এই দুটো সেরকম বিরাট পার্থক্য রয়েছে। সেজন্য ব্রজগোপিকাদের কৃষ্ণের প্রতি প্রেম ভালোবাসা এই জনজগতের ভালোবাসার মতন নয়, সেরকম কোনো কামের গন্ধ নেই। ব্রজগোপিকাদের কৃষ্ণের প্রতি ভালোবাসা সব থেকে শ্রেষ্ঠ ভালোবাসা। ভগবান সঙ্গে জীবের পাঁচ প্রকার মুখ্য রস বা সম্পর্ক রয়েছে, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য আর মধুর। তো ব্রজগোপিকার সঙ্গে কৃষ্ণের যে প্রেম ভালোবাসা সেটা কি না সব থেকে উন্নতার শ্রেষ্ঠ। এখানে বলা যে প্রধান গোপীরা এইরকম বিশুদ্ধ প্রেমের দ্বারা কৃষ্ণের সঙ্গে সুদৃঢ়ভাবে আবদ্ধ, ইন্দ্রিয় সুখভোগের বাসনাজাত কোন রকম কাম ভাব তাদের ছিল না। কারণ আমি বলেছি আমাদের ইন্দ্রিয় মতন তাদের ইন্দ্রিয় নয়, আমাদের ইন্দ্রিয় তাদের ইন্দ্রিয়ের মধ্যে কি পার্থক্য আজকে সকালে সে কথা আমি বর্ণনা করে বলেছি, ওই শ্লোকটা এখানে নেই। চৈতন্য চৈতন্যমৃত থাকে যেখানে ব্রহ্মসঙ্গে বলা হচ্ছে যে তাদের চিত্তা ইন্দ্রিয় কায় সব প্রেমময়, আর তাদের সুখটা কিসেতে না ভগবান কৃষ্ণের সুখে। তাদের একমাত্র লক্ষ্য ছিল ব্যক্তি সুখ সুবিধা বিবেচনা না করে সর্বতভাবে কৃষ্ণকে সুখী করা, তারা এইটাই লক্ষ্য ছিল। তারা কৃষ্ণকে সুখী করার জন্য অত আবেগ তাদের মধ্যে ছিল, নিজের সুখে তো অপেক্ষাই করত না। এমনকি কোনো কোনো সময় কৃষ্ণের আনন্দের জন্য ধর্ম অধর্ম কোনো কিছুর বিচার তারা করত না, সব কিছু কৃষ্ণের জন্যই তারা কি করেছিল না সম্পূর্ণরূপে আত্ম উৎসর্গ করেছিল। তো ব্যাপার আছে ব্রজের যে ব্রজগোপিকারা এরা তো সাধারণ জীবও নয় আমাদের মতন। শাস্ত্রে বর্ণনা করেছেন যখন ভগবান কৃষ্ণ ভৌমলীলা করেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি স্বপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতারী, তখন তার ধাম আর তার পার্শ্বদেরকে ভগবত ধাম থেকে নিয়ে আসে। এই সমস্ত গোপীরা যারা কৃষ্ণের সঙ্গে লীলাবিলাস করছিলেন তারা তো অনাদিকাল থেকে ভগবান কৃষ্ণের সঙ্গে গোলক বৃন্দাবনে লীলাবিলাস করছে, তার নিত্য সহচরী। আজকে সকালে আমি বলেছি এই সমস্ত গোপীরা রাধারানীর লোমকূপ থেকে আবির্ভূত হয়েছেন, আর রাধারানী শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে আবির্ভূত হয়েছেন, তার আল্লাহ যিনি শক্তি তাদের নিত্য প্রেয়সী, তারা এখানে আবির্ভূত হয়েছেন। তাছাড়া কোন কোন জীব যেরকম যারা এই জগতে সাধন ভজন করছেন তারা সিদ্ধি লাভ করবে, তো কে ভিন্ন ভিন্ন জীব ভক্ত ভিন্ন ভাবে ভগবানের উপাসনা করছে, যে যথা মাংস পর্যন্ত তাং তথৈ ভজাম্যম, কেউ শান্ত রসে কেউ দাসের রসে কেউ সক্ষ কেউ বাৎসল্য কেউ মধুর রসে, যারা যেই রসে ভজনা করুক না কেন তারা যদি সিদ্ধি পাবে তাহলে তারা সোজা গোলক বৃন্দাবনে যাবে না। আমরা যে ভক্তি করছি ভক্তিতে সিদ্ধি পেলে গোলক বৃন্দাবনে যাব না, আমরা কোথায় যাব না এই অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মধ্যে এখনই কোথায় না কোথায় কৃষ্ণলীলা চলছে, কৃষ্ণলীলা নিত্য। এই ব্রহ্মাণ্ডে লীলা চলছে, এই ব্রহ্মাণ্ডে শেষ হলে আর একটা ব্রহ্মাণ্ডে, সে ব্রহ্মাণ্ডে শেষ হলে আর একটা ব্রহ্মাণ্ডে, এই সবসময় কৃষ্ণলীলা চলছে। তো প্রভুপাদ বলছেন যখন কোন ভক্ত সিদ্ধি লাভ করবে তাহলে প্রথমে সে সেই ব্রহ্মাণ্ডে যাবে, তো সেই ব্রহ্মাণ্ডে গিয়ে কৃষ্ণলীলায় প্রবেশ করবে। আর যখন সেই ব্রহ্মাণ্ডে কৃষ্ণলীলা সংগোপন হবে তখন কৃষ্ণ সুধাম যখন যাবেন তখন কৃষ্ণ গোলক বৃন্দাবনে যাবেন। ঠিক সেইরকম যেন কৃষ্ণ এই ভৌমলীলা করছিলেন 5000 বছর পূর্বে, তো পূর্বের যারা সাধক সাধনা করত যে ভক্তরা তারাও গতিরূপ ধারণ করে এই কৃষ্ণের লীলা এসেছেন। আরো পূর্ব পূর্ব লীলায় ভগবান কোন কোন সাধক যেন শ্রুতিচারী একবার বেদ মূর্তমন্ত বেদেরা ভগবানের প্রার্থনা করছে তপস্যা করছে সেজন্য ভগবান আবির্ভূত হয়েছেন, বলছেন আমরা আপনাকে স্বামী রূপে পেতে চাই। ভগবান বলেছেন আশীর্বাদ করেছেন আমি ওই কৃষ্ণ অবতার আসবো তখন আমাকে তোমার স্বামী রূপে পাবে। ঠিক সেরকম ভগবান রামচন্দ্র তৃতীয় যুগে যখন দণ্ডকারণ্যে যাচ্ছিলেন দণ্ডকারণ্যের হাজার হাজার মুনি ঋষি রামচন্দ্রের থেকে তাকে আকৃষ্ট হয়েছেন তাকে স্বামী রূপে পেয়েছেন, তখন ভগবান বলছেন আমি যখন কৃষ্ণ অবতার আসবো তখন তোমরা আমাকে স্বামী রূপে পাবে। ঠিক সেরকম ভগবান যখন নরনারায়ণ ঋষি রূপে আবির্ভূত হয়েছিলেন তপস্যা করছিলেন তখন ইন্দ্র বুঝতে না পারে কিছু অপ্সরা পাঠিয়েছে এই ঋষিকে পতন করিয়ে দেওয়ার জন্য। ইন্দ্র বুঝতে পারেনি স্বয়ং ভগবান, তো ইন্দ্রজন সে অপ্সরা সে নৃত্য করছে তখন ভগবান নরনারায়ণ ঋষি সেতু ভগবান তাকে আবার এই স্বর্গের অপ্সরাকে পতন করাতে পারে নাকি, চোখ খুলে দেখেছেন তখন এরা সব ভয় পেয়ে গেছে কি হবে ঋষি অভিশাপ দিয়ে দেবে, তখন অপ্সরা ভয়ভীত হয়ে গেছে। তো নরনারায়ণ ঋষি বলছেন ও তোমাদেরকে ইন্দ্র পাঠিয়েছে আমাকে পতন করাবার জন্য। তখন নরনারায়ণ ঋষি নিজের জঙ্ঘকে কেটেছেন, জঙ্ঘটাকে তার ভিতর থেকে অত সুন্দরী দিব্য রূপবতী নারী সব সৃষ্টি হয়েছে, তো তার অত সুন্দরী স্বর্গের অপ্সরগুলো দেখতে ব্যঙ্গের মতন তাদের সৌন্দর্য, তখন লজ্জিত হয়ে গেছে তাকে কি পতন করা হবে। তখন এক সুন্দরী নারী আবির্ভূত হয়েছে, তখন তার মধ্যে যে ভালো সুন্দর ছিল উর্বশী তার নাম। তো নরনারায়ণ ঋষি বলছেন ঠিক আছে একে নিয়ে যাও আমি ইন্দ্রদেরকে উপহার দিলাম এতে ইন্দ্রকে দেবে এটাকে। তো সেই সময় এই যে সমস্ত নারীরা তার জন্ম থেকে আবির্ভূত হয়েছে তো তারা বলছে আমরা যে আবির্ভূত হলাম আমরা কার স্বর্ণাপন্ন হব, আমরা আপনার স্বর্ণাশ্রয় নিয়ে থাকবো। কিন্তু নরনারায়ণ ঋষি তো সন্ন্যাসী নিয়েছেন তিনি তো কাউ মহিলাকে গ্রহণ করতে পারবেন না, তো তিনি বলছেন যখন দ্বাপর যুগে আমি কৃষ্ণলীলা করতে হবে তখন তোমরা সব আসবে। এইরকম বহু জায়গায় গর্গ সংহিতায় একটা সম্পূর্ণ অধ্যায় বর্ণনা করা হয়েছে সৃষ্টিচারী ঋষিচারী এই বিভিন্ন পূর্ব পূর্ব জন্মে ভগবান যাকে যাকে এই বর দিয়েছেন আর সেই গোলক বৃন্দাবনের গোপীরা তারা সব বিশেষ শক্তি প্রাপ্ত হয় এসে ভগবান সঙ্গে এই লীলা বিলাস করছেন। কারণ ভগবান সঙ্গে এই লীলা বিলাসে যে কেউ যোগদান করতে পারে না, গোপীদের সঙ্গে ভগবানের যে প্রেম তা অত শুদ্ধ আর পবিত্র। এইভাবে আমাদের সবাইকে জানতে হবে যে কৃষ্ণের সঙ্গে ভগবান কৃষ্ণের সঙ্গে গোপীদের যে সম্পর্ক রাধানির যে সম্পর্ক তা কত শুদ্ধ আর পবিত্র। তো এটা তো আমরা ফিলোসফিক্যালি বুঝতে পারছি, কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমরা যেটা জানি যে ব্রজগোপী যারা কৃষ্ণের সঙ্গে বিবাহ করেননি তারা ভিন্ন ভিন্ন গোপদের সঙ্গে বিবাহ করেছে, তাদের আর স্ত্রীদের সঙ্গে কৃষ্ণ লীলা বিলাস করেছেন রাসলীলা ইত্যাদি করেছেন, তো সেই সম্পর্কে আমি কিছু বলবো যে ভগবান সঙ্গে জীবের যে বিভিন্ন সম্পর্ক রয়েছে তার মধ্যে এই যে মধুর রস হচ্ছে শ্রেষ্ঠ, কান্তা রস তাকে বলে। আসলে আমাদের সবাই কৃষ্ণের সঙ্গে আমরা কোনো না কোনো একটা বিশেষ সম্পর্কে সম্পর্কিত, তো কৃষ্ণের সঙ্গে সেই সম্পর্ককে পরিত্যাগ করে এই জগতে আমরা সম্পর্ক স্থাপন করেছি, দাস সম্পর্ক, বন্ধু সম্পর্ক, বাৎসল্য সম্পর্ক বা মধুর কান্তা সম্পর্ক তো কৃষ্ণের সঙ্গে ছিল, সেটা ত্যাগ করে জড় জগতে আমরা সব এই সম্পর্ক স্থাপন করেছি। তো তো ভগবান কৃষ্ণের সঙ্গে তার ভক্তের যে কান্তা বা মধুর রসের সম্পর্ক, এটা দুই প্রকারের রয়েছে। একটা আছে সুকিয়া রস, আর একটা আছে পরকিয়া রস। সুকিয়া রস মানে কি, যখন কেউ কোন নারীকে নীতি নিয়ম অনুসারে বিবাহ করে তার সঙ্গে সম্পর্ক রাখে তাকে বলে সুকিয়া রস। আর পরকিয়া রস কি, না বিবাহের বহির্ভূত যদি কারোর সঙ্গে সম্পর্ক রাখা তাহলে পরকিয়া রস। তো এখন এটা খুব বিচার করে দেখতে হবে, একটা নারী একটা পুরুষ যদি অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখে, তা নারী যদি পরপুরুষের সম্পর্ক রাখে, এটা কত জঘন্য। আমাদের জগতে বড় জঘন্য, কিন্তু সিনেমা জগতে তা সব থেকে শ্রেষ্ঠ। সেই জন্য বলা হয় না, জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজতে প্রচার। ব্রজতে যে পরকিয়া রস, এটা সমস্ত রসের মধ্যে উজ্জ্বল উন্নত রস। কিন্তু একটা জিনিস দেখতে হবে, যে ভগবান এই পরকিয়া রস আস্বাদন করছেন, তা আমাদের করলে কি অসুবিধা আছে। তা আমাদের একজন আচার্য গুরু মহারাজ গৌরগোবিন্দ মহারাজ বলতেন এই ব্যাপারে, যে আমাদের খুব সতর্ক থাকতে হবে, ভগবানকে অনুকরণ করলে হবে না। ভগবান করলে লীলা, আমরা করলে কিলা, তাহলে কিলানি খেতে হবে আমাদের। ভগবানকে তো অনুসরণ করি, কেন কেন এটা ভালো কিছু বুঝবেন। ব্যাপার আছে এই জড়জগতে আমরা যা কিছু করি সব চিন্ময় জগতে আছে, চুরি করা থেকে শুরু করে এই যা কিছু আমরা করি সব ভগবান কৃষ্ণ সেখানেও করে। চুরি ভগবান কৃষ্ণ চুরি করেছেন, পরকীয় রসা সাধন করছেন, তো সমস্যাটা হচ্ছে কোথায়। যে ভগবদ গীতা যেরকম বর্ণনা করা হয়েছে, এই জড় জগৎটা হচ্ছে একটা নদীর ধারে বৃক্ষ আছে, এই বট বৃক্ষ আছে, এই বটবৃক্ষের ছায়া প্রতিফলন ছায়া এটা নদীতে পড়েছে। আমাদের জড় জগৎটা হচ্ছে উল্টো বৃক্ষের মতো, একটা বৃক্ষ যার ডাল পাতাগুলি নিচের দিকে আর তার শিকড়টা উপর দিকে, মূল কাণ্ডটা উপর দিকে। এটা কিরকম হয় না, ভগবৎ সাম্রাজ্য সেখানে যা হচ্ছে তার বিকৃত প্রতিফলন এখানে হচ্ছে। তাই ভগবৎ সাম্রাজ্যে যেটা শ্রেষ্ঠ জিনিস, এই জনজগতে যেটা সব থেকে নিকৃষ্ট, হ্যাঁ তুচ্ছ হেয়, কেন না জনজগতটা হচ্ছে চিন্ময় জগতের বিকৃত প্রতিফলন। তাই জনজগতের যে যেমন কার্যকলাপগুলি অত্যন্ত উন্নত শ্রেষ্ঠ, সেগুলো এখানে হেয় অসা নিকৃষ্ট। তো সেই জন্যই চিন্ময় জগতে যেটা সব থেকে শ্রেষ্ঠ পরকিয়া, সেটা সব থেকে নিকৃষ্ট হয়ে আর ভিন্ন। তার কারণ হচ্ছে কি না, চিন্ময় জগতে যা কিছু হয় সে ভগবানকে জন্য হয়, ভগবানকে কেন্দ্র করে হয়, আর এই জগতে ভগবানকে বাদ দিয়ে হয়। সেই জন্যই আমরা কখনোই সেই সমস্ত লীলাকে অনুকরণ করতে পারি না, যে ভগবান করেছে যেরকম অনেক সহজিয়া গুরুরা করে। অনেক সহজিয়া গুরুরা কি করে না, বহু মহিলা নিয়ে নিজে কৃষ্ণ সেজে তারা কি করে না, রাসলীলা করে। এই পশ্চিমবঙ্গ বাংলাদেশে এরকম রয়েছে, এইসব কুষ্ঠিত কর্ম করে। তো এগুলো করলে কি হবে, আমাদের ভগবত প্রেম তো পাওয়া দূরের কথা, আমরা আরো সবাই নরকে যাব। তাই কখনোই ভগবানের এই লীলাকে অনুসরণ করতে নেই। আর ভগবানের এই লীলার শুদ্ধতা সম্পর্কে আমি বলব, যে কেন ব্রজগোপিকার রাধারানীরা এই পরকিয়া রস মধ্যে যেতে হয়। তো এই সমস্ত জিনিসগুলো বর্তমান সহজে জগতে করে অনেক আছে, তারা সাধনা করে কি গোপী ভাব, বা গোপী ভাব হবে। প্রভুপাদ বলছেন যে বৃন্দাবনে সে দেহ ত্যাগ করে ভগবানের সাম্রাজ্যকে ময়ূর হবে, তো এখন লাফিয়ে লাফিয়ে আসছে ময়ূর হতে অভ্যাস করছে এখন থেকে। তো ভক্তের সাথে প্রভুপাদ বলছেন এইরকম ভগবৎ সাম্রাজ্যে যাওয়া যায় না। আমরা যে নিজেকে গোপীর মতন সাজাই, শাড়ি পরে ব্লাউজ পরে দুল পরে বসে থাকি, যে ভগবত প্রেম হয় না এরকম, কিন্তু সহজিয়ারা তারা আছে এরকম বালা কঙ্কন পরে শাড়ি পরে বসে থাকে। বহুদিন আগে আমি সংকীর্তন ভক্তের জন্য গিয়েছি ট্যুরে, তেলিয়া বদলিতে সেখানে রামচন্দ্র কবিরাজের বাড়ি, এটা মঠে ছিল। তো আমি ঘরে বিশ্রাম করছি, ভক্ত রান্না বান্না করছে। তো ভক্ত ডাকছে, মহারাজ মহারাজ আসলে দেখুন এখানে। আমি ইয়ে দেখছি, একটা ভালো লম্বা চড়া মানুষ, সে কি করছে, একটা শাড়ি পরে, দুল চুল পরে, হ্যাঁ জপ করছে পাশে। তো এই যে গোপী, সব গোপী হয়ে যাবে তারা, কেউ হয়তো কৃষ্ণ হয়, মহিলাদের যে রাসলীলা করে, কেউ পুরুষ হয়ে আবার গোপী হওয়ার ভান করে। কিন্তু ভক্তের সঙ্গে বলছেন, এই বাহিরঙ্গা বেশকে সাজালে গোপী হওয়া যায় না। সে সিদ্ধ স্বরূপ বহু পরাকাষ্ঠ জীবনে বহু সাধনার ফলে সে শুদ্ধ প্রেম এই হৃদয়ে জাগাতে হবে। কিন্তু আমাদের ভিতরে কাম ভাব পূর্ণ, সেই রকম বাহিরে শাড়ি পড়লে হবে না। সেই ভক্ত ঠাকুর বলছেন, এবার গৌরাঙ্গ মহাপ বলছিলেন যে সহজিয়া ভাই, তোমরা যে এই শাড়ি পরে গোপীভাব নকল করছ, যদি কোনোদিন ভগবান কৃষ্ণ তোদের গোপী মনে করে তোমাদের সঙ্গে বস্ত্রহরণ বিলাস করবে, তাহলে তোমার বড় লজ্জায় পড়ে যাবে। তাই এরকম তোমরা ধান করো না শাড়ি, ভক্তেন্দ্র ঠাকুর বলছেন। তো এইভাবে আমাদের এই সমস্ত কৃষ্ণের সঙ্গে গোপীদের সম্পর্ক যে উন্নত, তার সম্পর্কে ভালোভাবে জানা উচিত। তো পরকীয়া রস উদ্দেশ্য কি? ইয়ার উদ্দেশ্য হচ্ছে, যখন ভগবান সঙ্গে তার পত্নী রূপে কেউ সম্পর্কে সম্পর্কিত, তো এটা হচ্ছে কোনো বাধা নেই, তার প্রত্যক্ষ সেবা করা যাচ্ছে। কিন্তু যখন এই পরকীয়া রস মানে কি, এটা তো যোগমায়া এ সমস্ত লীলা সংগঠিত করছে। আসলে রাধারানী গোপিকারা কৃষ্ণের নিত্য প্রেয়সী, গোলক বৃন্দাবনে তার নিত্য সেবা করছে। কিন্তু যোগমায়া যিনি পূর্ণমাসীরূপে আবির্ভূত হয়েছেন, এই কৃষ্ণলীলা সংগঠিত করছেন, তিনি কি করছেন না, বাহ্যিকভাবে এখানে দেখাচ্ছেন এই ব্রজগোপিকারা আর একটা পুরুষের সঙ্গে বিবাহ করেছে। কিন্তু আসলে সবাই কৃষ্ণের সঙ্গেই বিবাহ হয়েছে, আর কৃষ্ণের সঙ্গে বিবাহ না হলেও তারা তো নিত্য প্রায় আছে। কিন্তু তা সত্ত্বেও এটা পুরুষের সঙ্গে বিবাহ করা হয়েছে। কেন না, এই যে একটা সমাজের নীতি নিয়ম বন্ধন ভয় এই সবকে অতিক্রম করে প্রেমিকা তার প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, তাতে একটা দিব্য আনন্দ লাভ করা যায়। তো সেই আনন্দ রসকে আস্বাদন করবার জন্য ব্রজগোপিকারা কৃষ্ণের নিত্য প্রেয়সী হলেও এই ভৌমলীলায় প্রতিটি ব্রজগোপিকা বাহ্যিকভাবে একজন গোপবালককে বিবাহ করছে, কিন্তু আসলে সবাই কৃষ্ণের নিত্য প্রেয়সী। তাই এরকম আমাদের মনে করা উচিত নয় যে কৃষ্ণ অপরের স্ত্রীর সঙ্গে লীলা বিলাস করছেন, না, তিনি নিজের প্রেয়সীদের সঙ্গে লীলা বিলাস করছেন। কিন্তু যোগমায়া এরকম সংগঠন করছে যে কৃষ্ণ বুঝতে পারছে না, তিনি সর্বজ্ঞ, সব জানলেও তার লীলা শক্তি তাকে এটা জানতে দিচ্ছে না যে এরাই তোমার পত্নীর নিত্য প্রেয়সী। বরং যোগমায়া এরকম সংগঠিত করছে, এই ব্রজগোপিকা অন্যের পত্নী, কৃষ্ণ বুঝতে পারছে না, ব্রজগোপিকারা বুঝতে পারছেন যে কৃষ্ণ আমার নিত্য স্বামী, তিনি মনে তার এরা এই তো পরপুরুষ। তা এই সমস্ত বাধা বিঘ্নকে অতিক্রম করে এই কৃষ্ণের কাছে যাওয়া, তার সেবা করার জন্য এটাতে আরো আনন্দ রয়েছে, এটা আরো শ্রেষ্ঠতা রয়েছে, এই একটা জিনিস। আর যদিও বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে ব্রজগোপিকাদের অন্য গোপবালকদের সঙ্গে বিবাহ হয়েছিল, কিন্তু পুরাণে আমরা দেখতে পারছি এমনকি ভৌমলীলায় ব্রজগোপিকাদের সঙ্গে কৃষ্ণের বিবাহ হয়েছে। আমি কয়েকটি দৃষ্টান্ত বলব কি করে কৃষ্ণের সঙ্গে সমস্ত ব্রজগোপিকার বিবাহ হয়েছে। যখন ব্রহ্ম বিমোহন লীলা হয়, তখন ব্রহ্মা কৃষ্ণকে ভগবান বলে এক সময় ও সন্দেহ হয়েছে। প্রতিদিনের মতন কৃষ্ণ গোচারণে যাচ্ছেন, তো একদিন অঘাসুরকে বধ করেছেন, সমস্ত দেবতা দেখে খুব আনন্দ পেয়ে পুষ্পবৃষ্টি করেছেন। অঘাসুরকে বধ করার পর কৃষ্ণ তারপরে তার খাবার খেতে গিয়েছেন, সমস্ত গোপ বালকার নিজের পুগলি খুলেছে, তো কৃষ্ণ যেটা ভালো লাগছে বলে কানা এ খুব ভালো ভালো তুমি খাও, তার মুখ থেকে বাড়িতে দিচ্ছে। ব্রহ্মার সন্দেহ হয়ে গেছে, আরে পরম ব্রহ্ম সে অপরের উৎকৃষ্ট খায়, এইটা ভগবান হতে পারে না, এই ভগবানকে নিয়ে পরীক্ষা করে। তো ব্রহ্মা কি করছে, না ভগবান তো সমস্ত বাসুরেরা গোচারণে গিয়েছেন, ভগবান খেলাধুলা করতেন গোপবালকদেরকে নিয়ে, তো ব্রহ্মা কি করতে সমস্ত বাসুরদেরকে নিয়ে লুকিয়ে একটা গুফার মধ্যে রেখে দিয়েছে, দেখতে কৃষ্ণ সত্যি ভগবানকে নিয়ে পরীক্ষা করতে। তো কোথায় সমস্ত বাসুরেরা গেল? কৃষ্ণ খুঁজতে গেছে আর বাসুরদের খোঁজে পায়নি, আর ফিরে এসে দেখছে আর গোপবালকেরাও নেই, ব্রহ্মাদের চুরি করে নিয়ে গেছে। না কৃষ্ণ একটু ধ্যানস্থ হয় সব বুঝতে পেরেছেন, ও ব্রহ্মা আমাকে পরীক্ষা করে দেখতে চায়, আমি ভগবান কি না। তখন ভগবান কৃষ্ণ কি করছেন না, নিজের সে দিব্য অঙ্গ থেকে ঠিক অবিকল যেরকম বাসুর আর গোপবালক ছিল ঠিক সেই রকম হুবহু সেই রকম সৃষ্টি করেছেন। সৃষ্টি করে সন্ধ্যাবেলা সবাই যে যার বাড়িতে ফিরে গিয়েছে, এরকম ব্রহ্মা এরকম এক বছর এই সময়টা অতিবাহিত হয়ে গেছে। ইতিমধ্যে ব্রহ্মা গোপবালক বাসুদেবকে রেখে যে আবার কি দেখছে কৃষ্ণ অবিকল হুবহু সেই রকম লীলা করছে, কি ব্যাপার? আমি ওখানে রেখে যে আসলাম আবার এখানে, আমি কি ওরা কি ভুলে এখানে চলে আসছে নাকি? আবার কি দেখি গুফার মধ্যে শুয়ে আছে, এক বছর অতিবাহিত হয়ে গেছে। ব্রজের যে গোপবালক তারা তখন গুফায় শুয়ে আছে, আর সবার বাড়িতে বাড়িতে ভগবান কৃষ্ণ নিজেকে গোপবালকের বিস্তার করে রয়েছেন, আর সে বাসুর গুলো গুফায় শুয়ে আছে, সবার বাড়িতে বাড়িতে কৃষ্ণ বাসুর রূপে গিয়েছেন, এক বছর অতিবাহিত হয়ে গেছে। তো হঠাৎ একদিন বলরাম ব্যতিক্রম দেখছে, অনুভব করলেন কি ব্যতিক্রম? না বলরাম অনুভব করছেন যে পূর্বে সমস্ত ব্রজের নারীরা মহিলারা বৃদ্ধারা তারা কৃষ্ণকে ভালোবাসত, তার বাড়িতে নিজেদের ছেলে আছে, নিজের ছেলেতে কৃষ্ণকে সবাই ভালোবাসত, কৃষ্ণ আমাদের বাড়িতে আসুক মাখন চুরির বাহানায় হোক বা যেই হোক সব কৃষ্ণ খুব ভালোবাসত। কিন্তু এবার বলরাম দেখছেন আর কৃষ্ণকে কেউ ভালোবাসে না, সবাই নিজের ছেলেকে ভালোবাসে। কেন নিজের ছেলেকে ভালোবাসে? হ্যাঁ না কৃষ্ণ তো সবার বাড়িতে আছে, হ্যাঁ কৃষ্ণ তো সবার বাড়িতে তার ছেলের উপরে তার ছেলেকে ভালোবাসছে। তো একদিন গোচারণে ভগবান কৃষ্ণ গেছেন, তো বলরাম দেখছেন তো বড় বড় বাসুর গুলো নিচে ঘাস খাচ্ছে, আর গাভীগুলো ছোট ছোট বাসুর দেখেন উপরে ছিল, আর যখন সেইখান থেকে উপর পাহাড়ের উপর বড় বড় বাসুরগুলোকে দেখেছে ছোট বাসুরগুলো ফেলেছে এইদিকে দৌড়াচ্ছে সবাই, হ্যাঁ সবাই এই বড় বাসুরগুলো। এবার কি ব্যাপার, গাভীরা ছোট বাসুরকে ভালোবাসে, বড় বাসুর কেন ভালোবাসে হতো? না এই বড় বাসুরগুলো কে? না কৃষ্ণ। কৃষ্ণ গোচারণে যেতেন যে কৃষ্ণ কোন কারণে পিছনে চলে যাবে, এই বাসুর আর গাভীর আর আগে যাবে না, কৃষ্ণকে সামনে রাখলেই যাবে এরকম ভাব। তো এখন আর সবাই কি করছে না বড় বড় বাসুর পিছনে দৌড়াচ্ছে। তখন এক বছর অতিবাহিত হয়ে গেছে, সেই দিন যে সমস্ত কথা প্রকাশিত হয়েছে। তো আমাদের আচার্য বলছেন এই যে এক বছর, এই এক বছরে সমস্ত ব্রজের গোপালরা গোপাল বালকেরা তারা গুফার মধ্যে শুয়ে আছে, আর এই এই বছরের মধ্যে পূর্ণমাসী সমস্ত ব্রজের যারা মানুষ তাদের বলেছে দেখো কংস একটা প্ল্যান করছে, ও জবরদস্ত তোমাদের মেয়েদেরকে নিয়ে এসে বিয়ে করে নেবে যত অবিবাহিত মেয়ে আছে। তাই তোমরা একটা কাজ করো, ছোট বড় যত মেয়ে আছে সবাইকে বিয়ে দিয়ে দাও, এই বছর সবাইকে বিয়ে দিতে হবে, এই বছর তোমরা বিয়ে না দাও তাহলে যত অবিবাহিত মেয়ে সব কংস ধরে নিয়ে যাবে। তো ব্রজবাসীরা তো খুব সরল আদিবাসীর মতন জঙ্গলে থাকতো, আর যা পূর্ণমাসী বলবে সেটাই কথা বা। তো তারা কি ছোট বাচ্চা কাঁচা যত মেয়ে ছিল আর সে যত ছেলে সবসময় বিয়ে দিয়ে দিয়েছে। তো এই যে বিয়ে দিয়েছে কার থেকে বিয়ে দিয়েছে তাহলে? সবার বাড়িতে কে ছিল? কৃষ্ণই ছিল। তাহলে সমস্ত ব্রজগোপীরা আসলে কৃষ্ণকেই বিবাহ করেছে তাই না? আর পরে এক বছর পরে গোপাল বালকেরা এসে গেছে কিন্তু আসল হ্যাঁ এরা কৃষ্ণের সঙ্গে বিবাহ হয়েছে, এই একটা গেল। এর তত্ত্ব আরো বলবো আমি পরে। তা ঠিক সেই রকম শাস্ত্রে বলা আছে কৃষ্ণের সঙ্গে রাধারানীর বিবাহ কি বৈদিক পন্থায় স্বয়ং ব্রহ্মা এই বিবাহ সংগঠন করেছে। একবার নন্দ মহারাজ কৃষ্ণের শিষ্য ছিলেন, তখন কৃষ্ণকে নিয়ে গোচারণে গেছেন ভাণ্ডারী বনে। তো ভান্ডারী মানে গোচারণে গিয়েছেন, তো হঠাৎ খুব ঝড় বৃষ্টি এসেছে, খুব বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ মেঘ এসছে, হাওয়া বইছে, সব গাছ ভেঙে পড়ছে। তো এই অবস্থায় শিশু কৃষ্ণ খুব ভয়ান্বিত হয়ে গেছে, খুব ভয়ান্বিত হয় যে কংস এই নন্দ মহারাজ যে কৃষ্ণকে ধরেছেন। তো কৃষ্ণ খুব ভয়ান্বিত হয়, নন্দ মহারাজ এই গলাকে ধরেছে জোর করে। হ্যাঁ, নন্দ মহারাজ কি করবে, কৃষ্ণ বলছে না না বাড়িতে তাহলে যেতে হবে আমাদেরকে। এখন কৃষ্ণ ভয়ান্বিত হয়ে গেছেন, নন্দ মহারাজ দেখছে সব গাধিকে ছেড়ে আমি কি করে চলে যাবো। তো নন্দ মহারাজ বড় সমস্যা পড়ে গেছেন, ছোট শিশু, ঝড় বৃষ্টি, গাধিকে ছেড়ে আমি যেতে পারছি না, কি হবে। তো হঠাৎ নন্দ মহারাজ দেখছেন সেই অন্ধকার মেঘ, তার একটা সুন্দরী কন্যা আসছে, তো খুব জ্যোতির্ময় দিব্য রূপধারী। তো নন্দ মহারাজ দেখে সঙ্গে সঙ্গে চিনতে পেরেছেন, বলছেন হে রাধা, সে রাধা রানী। সে বলছেন আমি শুনেছি গর্দমুনির কাছ থেকে তুই ভগবানের নিত্য প্রেয়সী পত্নী, আজকে এই যে দুরাবস্থা আমি জানি না শিশুকে নিয়ে কি করব, তাই আমি তোমার পতিকে তোমার হাতে দিচ্ছি, তুমি নিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করে এই শিশুকে ভালোভাবে আমার কাছে বা এক মা যশোদার কাছে পৌঁছে দেবে। তখন রাধান বলছে যে তুমি খুব ভাগ্যবান যে গর্গমুনির থেকে সন্ধান পেয়ে আমাকে জানতে পেরেছ, আর আমাকে আর কৃষ্ণকে একসঙ্গে দর্শন করতে পেরেছ, আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। হে নন্দ মহারাজ তুমি কি বর চাও? তো নন্দ মহারাজ বলেছেন হে দেবী, হে রাধারানী, তুমি যে আমার প্রতি আসলে প্রসন্ন হয়েছ, তাহলে আমাকে এই বর দান করো, তোমার চরণ কমলে সবসময় আমার অহৈতিক ভক্তি রও, তোমাদের দুজনের চরণ কমল যেন সবসময় আমি স্মরণ করতে পারি। তো রাধারানী বলছেন যে আমি কথা, আমি সেই বর তোমাকে দিচ্ছি, সবসময় তোমার মন আমাদের দুজনের চরণ কমলে আবদ্ধ হয়ে থাকবে। সেই কথা বলে হাসতে হাসতে রাধারানী শিশু কৃষ্ণকে নিয়ে তিনি গোকুলের দিকে যাচ্ছেন। তো গোকুলের দিকে যেতে যেতে তিনি যে যমুনা নদীর তীরে সেখানে পৌঁছেছেন। তো যমুনা নদীর তীরে পৌঁছেছেন, তখন রাধারানী বাসনা হয়েছে ভগবান কৃষ্ণকে সে কিশোর রূপে পাবে, সে লীলা রাস লীলা করবে। তো তখন এই চিন্তা করতেই সেখানে হঠাৎ দিব্য রাসমণ্ডল এসে আবির্ভূত হয়ে গেছেন। তো রাসমণ্ডল আবির্ভূত হয়েছে, তো তখন হঠাৎ রাধারানী দেখছেন তার হাতে সেই শিশু কৃষ্ণ আর নেই। তখন তিনি খুব চিনতে ভাবেন শিশু কৃষ্ণ কোথায় গেল, এই নন্দ মহারাজ থেকে আমি নিয়ে আসলাম, কথা দিয়ে তাকে ফেরত দেবো, তখন শিশু কৃষ্ণ আমার হাতে নেই। তখন হঠাৎ দেখছেন তা সুন্দর কুঞ্জ, কুঞ্জর মধ্যে সেখানে পুষ্পসজ্জা, সেখানে ভগবান কৃষ্ণ তার কিশোর রূপ ধারণ করে অর্থ সাহিত্য অবস্থায় মৃদু মৃদু হাসছে। তখন কৃষ্ণকে দেখে পেয়ে রাধানী খুব খুশি হয়ে গেছেন সে কিশোর রূপে। তখন কৃষ্ণ রাধানীকে বলছে দেখ, যখন কৃষ্ণ রাধারানী গোলক বৃন্দাবনে ছিল, যখন রাধারানী এখানে আসতে চায় না, না না আমি ভুলকে যাব না, কৃষ্ণ বলবে তোমার কোনো চিন্তা নেই, সবসময় তুমি আমাকে পাবে। তো কৃষ্ণ বলছেন রাধারানীকে দেখো আমি তোমাকে বলেছিলাম না তুমি যখন চাইবে আমাকে পাবে, তো এখন তুমি আমাকে পেয়েছ। সেইটা বলে কৃষ্ণ তখন ধ্যানস্থ হয়েছেন। তো ধ্যানস্থ হয়েছেন সঙ্গে সঙ্গে হংস বহন করে সে ব্রহ্মা আছে, চতুর্মুখ ব্রহ্মা উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়ে তখন রাধা কৃষ্ণ চরণ কমলে প্রণতি নিবেদন করেছেন। প্রণতি নিবেদন করে ব্রহ্মা বলছেন যে আমার অত সৌভাগ্য, আমি 60,000 বছর পুষ্কর তীর্থে তপস্যা করেছিলাম, তপস্যা করে যখন ভগবান আমার কাছে আবির্ভূত হয়েছিলেন, তখন ভগবানকে ভগবান তোমার কি বাসনা, তখন আমি ভগবান কাছে বলেছিলাম আমি জীবনে একবার যদি সেই আপনার নিত্য প্রেয়সী গোলকেশ্বরী রাধারানীর চরণ কমল দর্শন করতে পারি, তখন ভগবান তথাস্তু বলেছিলেন। তো ভগবানের সেই কৃপা আশীর্বাদের ফলে আমি আজকে তোমাদের দুজনের চরণ কমল দর্শন করতে পারছি। তখন রাধারানীর কাছে সে বর ভিক্ষা করছে, হে রাধারানী আপনি আমার সেই বর দান করুন, যাতে আমার এই মন আপনাদের চরণ কমল থেকে অন্য কোনো দিকে না যায়। তো রাধারানী সে বর দান করেছেন ব্রহ্মাকে। তো কৃষ্ণের নির্দেশ প্রাপ্ত হয়, ব্রহ্মা জঙ্গলে গিয়ে যজ্ঞর যে যথামত উপকরণ সেই উপকরণগুলি নিয়ে এসেছেন, তো সুন্দর যজ্ঞ হয়েছে। আর একদিকে কৃষ্ণ রাধারানী বসেছেন, আর ব্রহ্মা রাধারানীর পিতা হয়েছেন। তারপরে বৈদিক প্রথা অনুসারে সুন্দর বিবাহ প্রাপ্তি সংগঠিত হয়েছে। তবে তারা সাতবার যজ্ঞকুণ্ড ঘুরেছে, ব্রহ্মা কৃষ্ণ রাধারানীকে আচল না কাপড় বেঁধেছে, বান্দার পরে নতমস্তক হয়ে ব্রহ্মা রাধারানী তার কন্যারূপে কৃষ্ণের হাতে অর্পণ করেছে। তো অর্পণ করে প্রণাম জানিয়ে ব্রহ্মা ব্রহ্মলোকে চলে গেছে। তারপর রাধা কৃষ্ণ বহু লীলা বিলাস করেছেন, তো লীলা বিলাস করতে করতে এক সময় রাধারানীর চুল সব এলোমেলো হয়ে গেছে। তবে কৃষ্ণ রাধারানীকে ভালোবাসে সামনে বসিয়েছেন, বসিয়ে রাধারানীর কি করছেন চুলটাকে সাজাচ্ছেন আর ফুল দিয়ে সাজাচ্ছেন। তো রাধারানী মনে করছে যে কৃষ্ণর চুল তো এলোমেলো হয়ে গেছে, যখন কৃষ্ণ আমার চুল সাজিয়ে দেবেন তো আমি এরকম কৃষ্ণকে সাজাব। এরকম রাধারানী খুব আনন্দ মনে কৃষ্ণ রাধারানীকে সাজাচ্ছে, আনন্দ মনে বসে আছে। যখন রাধারানীর চুল সাজানো হয়ে গেছে তো হঠাৎ রাধারানী মনে করছে কৃষ্ণকে ও সাজাবে, তো কৃষ্ণকে সামনে আসে, এবার কৃষ্ণ আবার যে শিশু রূপ হয়ে গেছে আর সাজাতে পারে না। রাধারানী খুব দুঃখ পাচ্ছে যে আমি সেবা থেকে বঞ্চিত হয়েছি। তারপরে সে বিরহ ভাব পেল শিশু কৃষ্ণকে নিয়ে, তো ভিজে 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 ভেজে মা দশদার কাছে গেছে। তো বলছেন হে রাধারানী, তোমার স্বামী নন্দ মহারাজ এরকম অবস্থায় ছিল, তাই তার শিশুকে আমার হাতে করে পাঠিয়েছে, তাই তুমি এটা অর্পণ করো। তাই ব্রজের কেউ জানে না, এই যে কৃষ্ণের সঙ্গে ব্রজগোপী কাছে রাধারানীর বিবাহ, তো ব্রজে কেউ জানে না, জানবেও না, তো জানলে তার কিছু সমস্যা তার পরকীয়ার অর্থ হবে না। তো ব্রজের লোকরা জানবে যে এরা অন্যকে বিবাহ করেছে, রাধারানী আয়নগত অভিমন্যুকে বিবাহ করেছে, তাহলে তো এটা জমবে না, জমবে না। সে ব্রজে কেউ জানছে না, একবার এখানে বিবাহ হয়ে গেল, সমস্ত গোপ বালকদের সঙ্গে, মানে কৃষ্ণ যখন ছিলেন ঘরে ঘরে কৃষ্ণের সঙ্গে সমস্ত ব্রজগোপিকাদের বিবাহ হলো। এখানে ব্রহ্মা বৈদিক প্রথা অনুসারে রাধার সঙ্গে কৃষ্ণের বিবাহ করলেন, আরেকবারও সমস্ত ব্রজগোপিকারা ললিত মাধব নাটকে ছিল রূপকোষণের লীলা বর্ণনা করছেন যে কিভাবে এই ব্রজের যত গোপিকারা ছিলেন তারা সবাই অংশে তাদের প্রকাশ রূপে তারা দ্বারকায় ষোলো সহস্র একশো আট মহিষ রূপে আবির্ভূত হয়েছেন। তারা সুন্দর বর্ণনা রয়েছে যে কিভাবে রাধারানী সত্যভামা রূপে, চন্দ্রাবলী রুক্মিণী রূপে, তারপরে সে ললিতা জাম্ববতী রূপে, বিশাখা কালিন্দী রূপে, এই সমস্ত এক ষোলো সহস্র একশো আট ব্রজগোপিকারা তারা ষোলো সহস্র একশো আট মহিষ রূপে দ্বারকায় আবির্ভূত হয়েছেন, আর সেখানে দ্বারকায় বিদ্যুবদমে তারা সেখানে বিবাহ করেছেন। শুধু সেইটুকু নয়, এটাও শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যখন ভগবান কৃষ্ণ দ্বারকার লীলাতে প্রবেশ করে একশো বছর পূর্তি হয়েছে, কিভাবে কৃষ্ণ বৃন্দাবনে ফিরে এসেছেন, তো সুন্দর বিরাট লম্বা আর খুব চমৎকার বর্ণনা। এই চমৎকার বর্ণনা আজকে আর পড়ছিলাম, তো হুবাহু এটা বলতে পারবো না, বললে শুনলে খুব আনন্দ লাগবে, সেটা বই থেকে পড়তে হবে, সময় লাগবে। তো সংক্ষেপে এটাই বলা হয়েছে যে কৃষ্ণ দ্বারকা থেকে বৃন্দাবনে ফিরে এসেছেন, তো কৃষ্ণের সঙ্গে বৃন্দা আর পৌর্ণমাসের কথা হচ্ছে, যে তুমি ব্রজগোপিকা থেকে কথা দিয়ে গিয়েছ, ব্রজগোপিকারা তোমাকে যেরকম ভালোবাসে জগতে কেউ ভালোবাসে না, কিন্তু তুমি কথা দিয়ে গেছো আবার ফিরে আসবে, আরো ফিরে আসো না, যে এখন যে ফিরে এসেছ তার কোনো গ্যারেন্টি নেই তুমি এখানে থাকবে। কৃষ্ণ তুমি এসেছো সবাই আনন্দ পাচ্ছে, কিন্তু তোমার যে রথটা আছে সবার মনের এই ভয় কখন যে রথ নিয়ে তুমি আবার চলে যাবে, তো কৃষ্ণ এসেছে কার মনে আনন্দ নাই কেন, না এই যে এসে আবার চলে যাবে, তার জ্ঞানীবর্গ তার পরিবার লোক তো দ্বারকায় থাকে, তার স্ত্রী তো দ্বারকায় থাকে, তো কৃষ্ণ আমাদের আনন্দ দিতে আসেন দুঃখ দিতে এসেছে। তো ওই পৌর্ণমাসের সঙ্গে আলোচনা হতে কথা কৃষ্ণ বলছেন যে না আমি এইখানে থাকব, কি কি এখানে থাকবে পৌর্ণমাস আমি সব ব্যবস্থা করবো, কি কি তুমি এখানে থাকবে। তো পৌর্ণমাসী গিয়েছেন সেখানে রাধারানী সমস্ত গোপীদেরকে নিয়ে বসে আছেন, খুব বিষণ্ন মনা, কত বিরহ, কৃষ্ণের বিরহ ভাব। কৃষ্ণের বিরহ ভাব থাকা থাকলেও কৃষ্ণের যে প্রেম, প্রেমের জল তাকে দেখতে খুব উজ্জ্বল জ্যোতির্ময় লাগছে দেখতে। তখন রাধারানী জিজ্ঞাসা করছেন পূর্ণমাসীকে, পূর্ণমাসী যে হ্যাঁ, তখন তো কৃষ্ণ বৃন্দাবনে আসেন কিন্তু কোনো গোপীদের সাথে সাক্ষাৎই করেনি। পূর্ণমাসী আপনাদের বলুন কখন আমরা কৃষ্ণকে পাব, কখন সে আমাদেরকে গ্রহণ করবে। তখন পূর্ণমাসী কতটা ঘুরিয়ে বলছেন, হ্যাঁ হ্যাঁ আমি তো দেখে আসলাম, কৃষ্ণ ও শান্তিতে ঘুমাতে পারছে না, যদিও তার বন্ধুবান্ধব সবসময় আসে তবে শান্তি পায় না। তো ললিতা বলছে, ও কৃষ্ণ শান্তি পায় না, সারা রাত তাকে ছটপট করার কোনো দরকার নেই, সে যে কথা দিয়ে সত্যতা রক্ষা করুক, সে তো নিজের সত্য রক্ষা করে না, সে কি করে শান্তি পাবে। হ্যাঁ আমার দাস চরণকমল আত্মসমর্পণ করেছি, এরপরে তো আমাদের গ্রহণ করছে না, সেরকম বিভিন্ন রকম কথা হয়েছে। তখন পূর্ণমাসী ওদেরকে বলেছে যে আমি একটা ব্যবস্থা করছি যে কৃষ্ণ তোমাদের গ্রহণ করবে। তারা কি করে আমাদের গ্রহণ করবে, আমরা তো অলরেডি বিবাহ করেছি, আমার বিবাহিতা নারী, এই কি আর সম্ভব, তারা এরকম ভাবছে। তারপরে কৃষ্ণ নন্দ দশদার কাছে গেছেন, তো নন্দ দশদা কান্না করতে করতে বলছেন যে কৃষ্ণ তুমি এসেছ, তুমি আসলে আমাদের মনে সুখ নেই। কেন সুখ নেই, না আমরা জানি যে তুমি এখান থেকে চলে যাবো, কিন্তু না না আমি কোনোদিনে যাবো না, আমি তোমাদের সঙ্গেই থাকবো, অবশ্যই থাকবো। তো নন্দ মহারাজ যত বলে, না না তোমার স্ত্রী পত্নীরা সেখানে, তুমি যদি এখানে বিবাহ না করো তাহলে তুমি এখানে থাকবে না, তুমি এখানে তোমার ঘর পাততে হবে, এরকম কথা সোজা বাংলায়, তোমার এখানে ঘর পাততে হবে। তো কৃষ্ণ বলছেন যে ঠিক আছে, তুমি আমাকে বলো কার সঙ্গে আমি বিবাহ করবো, যার সঙ্গে বিবাহ করতে বলবো আমি বিবাহ করে এখানেই থাকবো। তখন কৃষ্ণের কাছে সেটা শুনে তারা খুব খুশি হয়ে গেছে, কৃষ্ণ রাজি হয়েছে এখানে বিবাহ করে থাকবে। তখন একদিন সকালে নন্দ যশোদা পূর্ণমাসীর আশ্রমে গিয়েছেন, যমুনার তীরে একটা পর্ণ কুটির তৈরি গিয়েছিলেন, করেছিলেন ব্রজবাসীরা। তারা ঢুকতে ঢুকতেই তো পূর্ণমাসী বলছেন, ও তোমরা চাও কৃষ্ণ এখানে বিবাহ করে থাকবে তাই তো? তারা আশ্চর্য হয়ে গেছে, যে পূর্ণমাসী কিছু জানলো এসব কথা, তো তারা জানে পূর্ণমাসী ম্যাজিক জানে, সে জাদু জানে, জেনে গেছে। তখন পূর্ণমাসী তার তুমি বলো কাকে তোমরা বৌমাদের ঘরে নিয়ে আসবে। তখন দশদা মাতা বলছেন, কিছু অবিবাহিত মেয়েরা ছিল ধন্যা, তার মধ্যে শ্রেষ্ঠা ছিল, সে তারা তো কৃষ্ণকে পাওয়ার জন্য সবসময় পূজা করে, তারাই বিবাহ করতে পারে। তখন পূর্ণমাসী বলছেন, কেন তারা কেন, রাধা বিবাহ করতে পারবে না, ললিতা বিশাখা আর বিবাহ করতে পারবে না। নন্দ মহাজ সেটা কি করে সম্ভব, তারা বলি বিবাহ করেছে তাহলে মানুষ কি বলবে, আমরা কলঙ্ক। তখন পূর্ণমাসী বলছেন যে না, তারা তো কৃষ্ণের প্রতি অতটা আত্মসমর্পণ করেছে, তারা সব কিছু দিয়েছে, তখন সমস্যা হচ্ছে কি না, কি করে সমাজ এটাকে গ্রহণ করবে, সমাজটা কি করে গ্রহণ করবে। পূর্ণমাসী বলছে, তোমাদের কোনো চিন্তা নেই, আমি তার ব্যবস্থা করবো, কি করে সমাজ গ্রহণ করবে, এই সমস্ত ব্রজগোপিকারা কৃষ্ণকে বিবাহ করবে। তো নন্দ মহারাজ বলছেন, তুমি একটা কাজ করো, ওটা দিন ঠিক করেছে, এই দিনে এই তিথিতে ব্রজের যত মানুষ সবাইকে ডাকো, তোমাদের এই নন্দগঞ্জ যে চৌক আছে বড় প্রশস্ত, তাকে সবাইকে ডাকো সেখানে। তো নন্দ মহারাজ সবাইকে নিমন্ত্রণ জানিয়েছে, নন্দগ্রামের লোকেরা, বর্ষণার লোকেরা, গোবর্ধন গ্রামের লোকেরা, আনোয়ার যত গ্রাম ছিল, হারোয়ানা গ্রাম, সব গ্রাম থেকে সব ব্রজবাসীরা এসেছে, সবাই উপস্থিত হয়েছে। অভিমন্যু তার বন্ধুদেরকে নিয়ে এসেছে, রাধারানী তার সখীদেরকে নিয়ে এসেছে, সবাই এক এক দলে দলে দাঁড়িয়ে আছে এই গ্রামের মাঝে একটা বড় প্রশস্ত জায়গায়। শুন পূর্ণমাসী এসেছেন, পূর্ণমাসী বলছেন, আচ্ছা তোমরা সবাই এখানে এসেছ? হ্যাঁ আমরা সবাই এসে গেছি। তোমাদের বাড়িতে আর কেউ নেই? না বাড়িতে কেউ নেই, আমরা সবাই এখানে এসে গেছি। শুন পূর্ণমাসী কিছু বয়স্ক মহিলাদেরকে ডেকে বলছে, তোমরা বাড়িতে যা দেখো আর কেউ রয়ে গেছে কি না। সব বুড়িরা বাড়িতে গিয়েছে, আর তারা গিয়ে দেখছে তাদের সব বৌমারা বাড়িতে বসে আছে, তারা আশ্চর্য। আর আমরা সবাইকে দেখলাম, তারা রাধারানী, ললিতা, বিশাখা সবাই এখানে, তারা এখানে আসলো কি করে। তখন তারা সিরিয়াস তুলছে, না না সব এখানে আসলে, এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে আছে, হতবম বলছে কি ব্যাপার। তখন বলছে, না ওরা তো বাড়িতে আছে। তখন পূর্ণমাসী বলছে, ঠিক আছে ওদের তো ধরে নেওয়া যাক।
তো বাড়িতে কত গোপীরা সব নিয়ে এসছে, সবাই দেখে অবাক হয়েছে, দুই গ্রুপ গোপী একই রকম দেখতে। হ্যাঁ, প্রথমে একটা দলের ছেড়া আর এই একটু সব যত গোপী ডবল ডবল হয়ে গেছে। তখন চন্দ্রমাসি তখন বুঝিয়ে বলছেন, দেখো তোমরা অতদিন ধরে যে মনে করত কৃষ্ণ ব্রজগোপিকারা যে রাধারানী ললিতা বিশাখা ব্রজগোপিকারা কৃষ্ণের সঙ্গে লীলাবিলাস করতেন, তারা বিবাহ করেছেন, এর মধ্যে আমি একটা অদ্ভুত ঘটনা সংগঠন করেছি। সে ঘটনাটি কি? সে ঘটনাটি হচ্ছে এখানে এরা সব কৃষ্ণের প্রেয়সী, যাদের হৃদয়ে একমাত্র কৃষ্ণ প্রেম আছে। যখন এরা রাসলীলায় যেত তখন আমি ডবল ডুপ্লিকেট গোপীদেরকে স্বামীদের সঙ্গে রাখতাম। সেদিন ব্রজতে কোন ব্রজ গোপাল বালকেরা কৃষ্ণের বিরোধিতা করতাম, কেউ জানত না যে ওদের পত্নী কৃষ্ণের কাছে রাত্রিকে যাচ্ছে, কেননা ওদের পত্নী ওদের সঙ্গেই থাকে। কিন্তু কৃষ্ণের যে প্রেয়সী তারা রাসলীলায় প্রবেশ করতেন, তো এই জিনিসটা ব্রজবাসীরা কেউ জানত না। তো সবাইকে এটা বুঝিয়ে বলেছেন বর্ণমাসী, আচ্ছা প্রতিটি বাড়িতে যে একটা গোপী দুটো দেহ ধারণ করছে এরকম না, যখন এই ব্রজের গোপালরা এই কৃষ্ণ প্রেয়সী তারা দূর থেকে কথা বলছে সম্ভাষণ করছে কৃষ্ণ প্রেয়সী, কেন তার মধ্যে পরকীয়ার শাসন করা যাবে না, কিন্তু যখন তারা কৃষ্ণ লীলায় যাচ্ছে এই গোপাল বালকের পত্নীরা কিন্তু তাদের কাছে থাকছে, আসল কৃষ্ণ প্রেয়সী যারা তারা চলে যাচ্ছে। তো এইভাবে পর্ণবাসী বলেছেন, দেখো এই সমস্ত কৃষ্ণ প্রেয়সী তারা, তাই তোমাদের প্রতি বাড়িতে কৃষ্ণ প্রেয়সী রয়েছেন, তোমাদের ছেলেদের বৌমারা রয়েছে, তাই তোমাদের ছেলেদের যারা বৌমা তারা তোমাদের বাড়িতে থাকবে, আর আসল কৃষ্ণ প্রেয়সী যারা তারা কৃষ্ণকে বিবাহ করবে। তো পর্ণমাসী এটা বলার পর চিন্তা করছে, আমি তো এদের মধ্যেই থাকি, এরা আমার কথা মানে, মানল কেউ কেউ হয়তো বিশ্বাস করবে না। তিনি ধ্যানস্থ হয়ে তার আসল স্বরূপ যে যোগমায়া স্বরূপকে আহ্বান করেছেন, তখন হঠাৎ সে আকাশ মার্গ থেকে সেই যোগমায়া অষ্টভুজার যোগমায়া আবির্ভূত হয়েছেন। তো আবির্ভূত হয়ে সমস্ত ব্রজবাসীদেরকে বলেছেন, তাদের সমস্ত সন্দেহ নিরসন করেছেন যে আসল এই ব্রজের কৃষ্ণ প্রেয়সীরা কে, তো এরকম করে আর বিভিন্ন বর্ণনা আছে সুন্দর, আমার মনে নেই। সমস্ত ব্রজবাসীদের কনভিন্স করা হয়েছে যে বলেছেন যে তোমরা এই ব্রজ এই যে দুই গ্রুপ গোপী তার মধ্যে গোপ বালকদের পত্নী তারা গোপ বালকদের ঘরে চলে যাবে, আর কৃষ্ণ প্রেয়সীরা তাদের বাবার বাড়িতে যাবে, তাদের সঙ্গে ভালো লগ্ন দেখে কৃষ্ণের সঙ্গে বিবাহ হবে। সে 100 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু যোগমায়ের প্রভাবে এই সমস্ত ব্রজগোপীরা ঠিক অল্প বয়সী গোপীর মতন হয়ে গেছে। তো এইসব সবাই খুব আনন্দ, সব খুশি হয়ে গেছে, সব তো সন্ধ্যা দূরীভূত খুশি হয়ে গেছে, আর সবাই খুশি হয়েছে। তখন রাধারানী বলছে, না আমরা এটা করতে যাব না, আমরা আমাদের শুদ্ধতাকে প্রমাণ করব। তখন আমাদের আচার্যরা বলছেন, যোগমায়াটা সংগঠিত করতে পারে, যেরকম সীতা আসল সীতা মায়া সীতা করেছিল, এখানে সেটা প্রতি ঘরে ঘরে আসল গোপী মায়া গোপী রেখে দেওয়া হয়েছে। তো রাধারানী তখন লেখেছে, লেখে যে সেটা পড়ো, সে লেখেছে যে আমাদের মন প্রাণ আমাদের আসলে গোবিন্দকে দিয়ে থাকে, আমরা প্রমাণ করে ব্রজবাসীদেরকে দেখাতে চাই, পূর্ণমাসী মুখ থেকে শুনলে হবে না। সেটা কি না, আমরা সবাই অগ্নি পরীক্ষা দেব। তারপর চিঠি লেখেছে, হে হে অগ্নি দেবতা, আমাদের মন প্রাণ যদি গোবিন্দর চরণ কমলে না থাকে, আমাদের মন প্রাণ যদি ভুল বসত কোনো অন্য পুরুষের কাছে থাকে, তাহলে আমরা প্রবেশ করা মাত্রেই যেন আমরা ভস্মীভূত হই। তো এইটা পরে সবার চিন্তা হয়ে গেছে যে পূর্ণমাসী এসে যোগময়া আসে সুন্দর সংগঠন করলো, এর শেষে এই একটা সমস্যা আবার সবাই আগুনতে প্রবেশ করবে। তো সবাই বুঝাচ্ছে, না না তোমার এরকম করতে হবে না, আমরা কেউ সন্দেহ করছি না, তোমরা আসল কৃষ্ণ প্রেয়সী, কিন্তু সমস্ত গোপীরা জিদ ধরে বসে, না না আমরা সবাই অগ্নি পরীক্ষা দেবো। হঠাৎ সেই সময় দুর্বাসা মুনি এসে পৌঁছে গেছে, দুর্বাসা মুনিকে সব ব্রজবাসীরা বলছে যে দেখুন এরা এরকম বলছে। দুর্গাসী রাগিয়ে ডেকে গিয়ে বলছে, আমি তোমাদের কতবার বলেছি যে যদি কোনদিন তোমরা সন্দেহ করবো না, এরা কৃষ্ণ নিত্য প্রেয়সী। ব্রজবাসী না না আমার তারা সন্দেহ করছে না, আমার সন্দেহ করেন, ওরা এরকম বলছে, ওরা বলছে অগ্নিকে বলছে, ওদেরকে বন্ধ করবেন না। তো দুর্বাসন ওরা বলছে তার ঠিক আছে, তাহলে অগ্নি জ্বালাতে ওরা আগে থেকে সব আগুনটা রেডি করে রেখেছে। কর্ণবাসী কথা রেডি না আগুন, আমি অগ্নি দেবতাকে আবির্ভূত করাবো। তো দুর্বাসী সেটা চুল টেনে মাটিতে বিরাট আগুন তখন সৃষ্টি হয়েছে। রাধারানী প্রথম প্রবেশ করবে খুব উল্লসিত মানে, সে রাধারানী আগুন ধরছে, তা সব ব্রজবাসীরা দূরে চলে যাচ্ছে, কিন্তু আগুনটা ব্রজগোপীকে তার আরো শীতল লাগছে। আমাদের আচার্যরা বলছেন কৃষ্ণের বিরহ জ্বালায় তার যেভাবে জর্জভূত হচ্ছিল, এই আগুনটা তাদের কাছে আরো শীতল লাগে, কারণ কৃষ্ণ বিরহ তো ওর থেকে আরো তাতে জ্বলছিল। তাই নন্দ মহারাজ বলছে বিবাহ কি করে হবে, অত হ্যাঁ অত ব্রজগোপীকা আমার ছেলে একটা কৃষ্ণ, তো তিথি ঠিক করতে হবে, তো পূর্ণমাস এই তিথিতে হবে, তো এই তিথিটিকে মেয়ে তো ভিন্ন ভিন্ন মেয়ে তিথি কি করে কি হবে, তা ভিন্ন ভিন্ন মেয়ে তো রাশি নক্ষত্র আলাদা থাকবে, তা আমার ছেলে থেকে বিয়ে হবে আলাদা আলাদা রাশি নক্ষত্র হবে। তো বলছে না না এই মেয়েগুলো তোমার কৃষ্ণ এক অভিন্ন, তাই কৃষ্ণ রাশি যেটা হবে এই মেয়েদের সেটাই ঠিক হবে, একদিন হবে। তার নন্দমা সে না নেই ঠিক হবে, রাশি নক্ষত্র ঠিক থাকবে না, আমার একটা ছেলে একটা হাত, অত মেয়ে কি করে হাত গ্রহণ করবে একসঙ্গে। জগমায়া বলছে পূর্ণমাস না তোমার কোনো চিন্তা নেই, তুমি এখনো আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছ, আমি কি করে যদি প্রতিটা ঘরে ঘরে দুটো করে গোপী রাখতে পারি, আমি এক একটা গোপীর কাছে একটা কৃষ্ণ আবির্ভাব করতে পারবো না, তোমার কোনো চিন্তা করতে হবে না। প্রতিটা ঘরে ঘরে আমি নকল গোপী রেখেছিলাম, প্রতিটা গোপীর কাছে আমি আসল গোপীকে দাঁড়া খা, আসল কৃষ্ণকে দাঁড়া খাওয়াবো। তখন নন্দ মহারাজ যা পূর্ণমাস বললেন সেটা সত্য, সুন্দর তিথি এসেছে, খুব আনন্দ উৎসব হয়েছে, তখন সমস্ত ব্রজগোপীকার এসেছেন, হ্যাঁ বর্ষণে বিরাট ম্যারেজ হল তৈরি করা হয়েছে বর্ষণেতে, তো রাধারানী বিবাহ করেছে সমস্ত গোপীদের বিবাহ হয়েছে, হ্যাঁ তারপরে ভগবান কৃষ্ণ সেখানে অবস্থান করেছেন। তো এটা আমি বললাম যে কীভাবে ভগবান কৃষ্ণের গোপীদের বিবাহ হয়েছে, কতবার বিবাহ হলো, এটা যে ব্রহ্ম বিবাহ লীলা বিবাহ হলো, রাধারানী থেকে ব্রহ্মা এসে বিবাহ করলো ঠান্ডা জীবনে, তার ব্রজগোপীকার দ্বারকায় অংশেকে সেখানে বিবাহ হলো, কৃষ্ণ ছেড়ে এসে বিবাহ হয়ে গেছে। তো এর আসল তাৎপর্য হচ্ছে এইটাই, যদিও কৃষ্ণের সমস্ত বিবাহ হচ্ছে, কিন্তু যেটা আমি বললাম যে প্রত্যক্ষ বিবাহ কোনো সেখানে বাধা বিঘ্ন থাকে না, ধর্ম অনুসারে বিবাহ হয়, তার সঙ্গে তার সঙ্গে যে ভালোবাসা তার থেকে ধর্মকে মানে কোন ধর্মের উপরে প্রাধান্য না দিয়ে সমস্ত ধর্ম অধর্ম সবকে লঙ্ঘন করে, ভালো মন্দের বিচার না করে, কোনো বাধা বিঘ্নের বিচার না করে, সেই তীব্র প্রেমের যে আকর্ষণ, সেই আকর্ষণ ভাবনি যখন কেউ কৃষ্ণের কাছে যায় সেটা হচ্ছে প্রেমের চরম পরাকাষ্ঠা। সেই জন্য এখানে বর্ণনা করা হচ্ছে জয় জয় জলরস সর্বরস সা পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। তাই ভগবানের গোপীদের সঙ্গে এই পরকিয়া রসের হ্যাঁ সৌষ্ঠব বৈশিষ্ট্যটা জানতে হবে, যে কিভাবে যোগময় এগুলো সংগঠিত করছে, এরা ভগবান নিত্য প্রেয়সী, বাহিরে দেখাচ্ছে ও আমার এই স্বামী আমার শ্বশুর আমার শাশু এদেরকে ভয় করে আমি কৃষ্ণের কাছে যাব, এই ভয়টা বা বাধা বিঘ্নটা প্রেমকে আরো ঘনীভূত করে, আরো আরো সান্দ্রতাটাকে আরো বাড়ায়, সেই জন্য এই পরকীয়া রসের প্রাধান্য কথা বর্ণনা করা হচ্ছে। যে রাধারানীকে সমবেত ভক্তবৃন্দ আছি গৌর প্রমানন্দী।